প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরুদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরুদে পাক পড়তে থাকে, ফেরেশতারা তার উপর রহমত রাজি নাজিল করতে থাকে। এখন বান্দার মর্জি সে কম পড়ুক কিংবা বেশি। তো আমরা নিয়ত করি নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি অধিক দুরুদে পাক পড়ব ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা জানেন এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। জি হ্যাঁ, আপনারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন এবং আলহামদুলিল্লাহ সেই প্রশ্ন আমরা এই অনুষ্ঠানে সামিল করে থাকি এবং আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব তিনি উত্তর প্রদান করে থাকেন। আজকেও আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের একজন মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া তিনি আমাদের সাথেই রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদেরকে প্রদান করবেন, তাই অনুরোধ করব আপনারা আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি নিজের ভিডিও প্রশ্ন রেকর্ড করে পাঠিয়ে দিন ইনশাআল্লাহুল করিম। পরবর্তী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব সেই প্রশ্ন আমাদের অনুষ্ঠানে সামিল করার জন্য, যাতে মুফতি সাহেব এর যে উত্তর রয়েছে সেটিও আপনাদের মাঝে যেন পৌঁছে যায়। তো যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তাদেরকে বলবো আপনারা শেয়ার করুন ইলমে দিন পৌঁছানোর নিয়তে, এবং শরীয়তের বিধিবিধান যেন আমাদের ইসলামী ভাই ইসলামী বোনেরা যেন ঘরে বসে শিখে যায় এই নিয়তে শেয়ার করতে থাকুন ইনশাআল্লাহুল করিম। এর প্রতিদান সওয়াব আপনিও পাবেন। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ আরফাতুল আলম। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কেমন?
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে? আজকাল দেখা যায় বিশেষ করে মাহে রমজানেও পেশাদার ভিখারি যাদেরকে বলা হয়, যা সারা বছর দেখা পড়ে না, হঠাৎ দেখা যায় ভিখারির একেবারে একটা যাকে বলা হয় চারিদিক দিয়ে ভিখারি আর ভিখারি দেখা যায়। এর পাশাপাশি দেখা যায় অনেকে এটাকে প্রফেশনাল হিসেবে এটাকে নিয়েছে, ভিক্ষা করে তার আয়ের উৎস বেছে নিয়েছে। তো এই বিষয়ে কী বলবেন, আমাদের করণীয় কী, শরীয়তের কী বিধান একটু বিস্তারিত বলুন, এবং যারা ভিক্ষা করে তাদের ব্যাপারে কিছু বলুন। জি,
দুই ধরনের মানুষ হয়ে থাকে সাধারণভাবে। এক তো তারা যারা প্রকৃতপক্ষে হকদার হয়ে থাকে, আর কোনো এমন অসুবিধার মধ্যে চলে আসলো, কোনো এমন কষ্টের মধ্যে চলে আসলো যার কারণে সে চাইল, তালাশ করল, আর এমন যে এটা তার পেশা নয়, আর এভাবে ছাও অনেক ক্ষেত্রে বৈধ হয়ে যায়। এমন অবস্থা যে খাওয়ার জন্য তার কাছে কিছু নেই, অথবা এমন কোনো কাজের মধ্যে পড়ে গেল যে সে চাইল, তাকে তো দিতে পারেন যার পেশা নয় এটি। কিন্তু যেই ব্যক্তির পেশাই হচ্ছে নিয়ম অনুসারে এইটাই যে সে ভিক্ষা করে, যেভাবে আপনি বললেন যে ভিক্ষা করা যার পেশা হয়ে থাকে, সে নির্ধারিত স্টপে নির্ধারিত জায়গার মধ্যে, তাকে কেউ যদি বলে কাজ করো, সে বলে আমার কাজে এটা, আমি কাজে তো করছি, ভিক্ষা চাও তো কাজ, আমি কাজ করছি, তো তাকে দেওয়া এটা জায়েজ নয়। তো যখন আপনি তাকে দিবেন, তখন আপনি গুনাহের মধ্যে তাকে এক ধরনের উৎসাহিত করছেন, বাধ্য করছেন তাকে ভিক্ষা দাও ভিক্ষা দাও। তো আমার সম্মানিত দর্শকবৃন্দ, সবসময় আপনি আপনার আশেপাশে দেখুন, আপনার বন্ধুদেরকে দেখুন, আপনার সাথে কর্ম সম্পাদনকারী ব্যক্তিদেরকে দেখুন, আপনি তাদের খেয়াল রাখুন না, এইভাবে আপনি এদিক সেদিক সব জায়গায় সাহায্য করবেন, নিজের আপনজনকে দিবেন না, নিজের নিকটস্থদের দিবেন না, এভাবে কখনোই হওয়া উচিত নয়, এটার অবশ্যই সংশোধন হওয়া উচিত। পেশাদার ভিখারিদেরকে সাহায্য করা জায়েজ নেই, অর্থাৎ আপনি তাকে উৎসাহ দিচ্ছেন এইভাবে তার পেশার মধ্যে যে তার পেশায় হচ্ছে ভিক্ষা করা, তো তাকে যেন না দেওয়া হয়, তার এই পেশা এখতিয়ার করাটাও হারাম আর গুনাহের কাজ।
যে আমরা জানতে পারলাম পেশাদার ভিখারি যারা রয়েছে তাদেরকে দেয়া জায়েজ নেই। অনুরোধ করব যারা আমরা দান অনুদান দিয়ে থাকি, সর্বপ্রথম দেখুন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারা দরিদ্র, কারা গরিব, কারা অসহায়, তাদের পাশে দাঁড়িয়ে যান, তাদেরকে দান করুন। তারপরে নিজের মহল্লায় দেখুন যে আমার মহল্লার মধ্যে কে গরিব, কে দরিদ্র, কে অসহায়, তার পাশে দাঁড়িয়ে যান। দেখা যায় যে প্রতিনিয়ত আমাদের পাশে বা আমাদের এলাকাতে ভিখারি আসতেই থাকে, আসতেই থাকে। তো এই বিষয়ে আমাদেরকে নিষেধ করা হয়েছে যে যারা পেশাদার ভিখারি তাদেরকে যেন আমরা না দিই, আর চেষ্টা করি সে যদি কোনো অভাবেই থাকে তাহলে তার অভাবকে মিটিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করছেন তো আপনাকে আমি একটা ব্যবসার জন্য কিছু আপনাকে হেল্প করে দিচ্ছি, আপনি আয় করে খান। এবং ওই সকল লোকেরা যারা ভিক্ষাকে পেশা হিসাবে বেছে নিয়েছে, মাজাল্লা অনেকের অভ্যাস নিজ এলাকায় ভিক্ষা করতে পারে না, লজ্জায় অন্য জেলাতে গিয়ে, অন্য এলাকায় গিয়ে সে ভিক্ষা করে নিজের পরিবার পরিজনের আহারের ব্যবস্থা করে, এরূপ করা উচিত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের মালিক, আপনি মেহনত করে তো দেখুন, নিজের হাত থেকে আয় করে তো দেখুন, আল্লাহ তাআলা দরবারে দোয়াও করুন, মেহনতও করুন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বরকত আপনাকে দান করবেন। এবং নিজের হাতে আয় করার বরকতই আলাদা, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করা এবং নিজের সম্মানকে একেবারে বিলীন করে দেয়া, মাটিতে মিশিয়ে দেয়া, এটি ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই।
হুজুর, আমার নাম মোহাম্মদ আসাদ। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, পুত্র সন্তানের জন্য তার মিরাসের অংশ না দেওয়া কেমন?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে যে পৈতৃক সম্পত্তি থেকে তার জন্য যে একটা মিরাসের যে তার অংশ রয়েছে, তো সেটি না দেয়া কেমন, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন।
পবিত্র শরীয়ত ওয়ারিসগণের হক এটা নিজেই বর্ণনা করে দিয়েছেন। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সূরা নিসার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাউযিল উনসায়াইন, যে আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন তোমাদের আওলাদগণের ব্যাপারে, পুত্রের জন্য কন্যার দ্বিগুণ, অর্থাৎ দুই কন্যার সমপরিমাণ একজন পুত্র। তো এটার রব এটার হুকুম বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ পাক এটাকে নিয়ম অনুসারে কারো মর্জি মাফিক রাখেননি, বরং কুরআনে বর্ণনা করে দিয়েছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ প্রত্যেকের হক তাকে দিয়ে দিয়েছেন, যার যা কিছু পাওনা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। তো এই জন্য মিরাস বন্টন এটা পবিত্র শরীয়ত যার হক রেখেছেন তিনিই পেয়ে যাবেন। আর এখানে পুত্র কন্যা সবচাইতে অগ্রগণ্য, অর্থাৎ তাদের অগ্রাধিকার সবার আগে। উদাহরণস্বরূপ, কেউ মৃত্যুবরণ করল, স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, কন্যাও রয়েছে, মা বাবাও রয়েছে, তো তারা সকলেই ওয়ারিস। তো এখন যদি মৃতের ভাই বোনও জীবিত থাকে, তাদের দিকে সম্পদ যাবে না, কারণ পুত্র কন্যা এখনও জীবিত রয়েছেন, ভাইয়ের অংশ নেই, এরাই নিকটবর্তী। অর্থাৎ নিকটবর্তী সম্পর্কের ক্ষেত্রে তার সন্তানরা আছে, তো যেখানে পুত্রে রয়েছে সেখানে কন্যারও অংশ রয়েছে। আর এটি স্পষ্টভাবে মনে রাখবেন, পুত্র এবং কন্যাদের অংশ, এটা মানুষ একেবারে মনে করে এক চতুর্থাংশ, চার আনা, আট আনা, না না, এমনটা নয়। যদি পুত্রের মালিকানায় এক কোটি টাকা আসে, তাহলে কন্যার মালিকানায় পঞ্চাশ লক্ষ টাকা আসতে হবে, অর্থাৎ এতটা। পুত্র দশ লাখ পেলে তো কন্যা পাঁচ লাখ পাবে, এটা তার হক হয়ে যায়। সে অনেক জালিম ব্যক্তি যে কন্যাদের অংশ খেয়ে ফেলে, সেটা ভাই হোক অন্য কেউ হোক, সাধারণভাবে। আর কন্যাদের ক্ষেত্রে বলা হবে না যে তুমি মাফ করে দাও, বলে মাফ করে দাও, আরে কন্যা মাফ করে দিবে, আমি কখনো শুনিনি যে ভাই বলে যে আমি আমার অংশ মাফ করে দিয়েছি, বোনকে দিয়ে দাও, কখনো হয়নি। কিন্তু কন্যাদেরকে বলা হয়ে থাকে, সেই বোনদেরকে বলা হয়ে থাকে তুমি মাফ করে দাও। সে বেচারি চেষ্টা করে তো লড়াই শুরু করে দেয়। এটা একেবারেই ভুল, ভুল, ভুল। আল্লাহ পাক যার জন্য যতটুকু হক রেখেছেন আমাদের এটা দেওয়া জরুরি। এটা ছাড়া আপনি তাকে দোষারোপ করতে পারবেন না। এক গজ যদি কেউ কারো জমিন অন্যায়ভাবে দখল করে নেয় তো ইরশাদ করা হয়েছে যে সাত জমিনের মালা তাকে পরিধান করিয়ে দেওয়া হবে, জমির হার তাকে পরানো হবে এক গজ যদি করে। আর এতটুকু আপনি করেন যে পরিপূর্ণ মাযাল্লা জায়গা জমিন প্লট সব কিছু নিয়ে নেন। আল্লাহু আকবার, আলামান আলহাফিজ, আলামান আলহাফিজ। তো এই জন্য যার যতটুকু হক আসে তাকে অবশ্যই দিয়ে দিন। কন্যার জন্য যতটুকু হক শরীয়ত রেখেছেন তাকেও ততটুকু দিয়ে দিন। এভাবে কন্যাকে না দেওয়া, জুলুম করা, অত্যাচার করা, এটা কঠিন নাজায়েজ হারাম কাজ। ব্যক্তি আত্মসাত করে নিচ্ছে, যে তার ভাই রয়েছে যে এভাবে অন্যায় করে আত্মসাত করে বসে আছে, আখিরাতে জবাব দেওয়া অনেক কষ্টের হয়ে যাবে। এজন্য দুনিয়ার মধ্যে এটার ফয়সালা অবশ্যই করে নেওয়া উচিত।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব এর বিধান বলে দিয়েছেন। আশা রাখি যারা যিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম রিফাত। আমার হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মিথ্যা সার্টিফিকেট বানিয়ে চাকরি অন্বেষণ করা কেমন?
জি মুফতি সাহেব, কী বলবেন এ বিষয়ে? যে একটি প্রতারণার নিয়তে, ধোকা দেওয়ার নিয়তে অনেকে মিথ্যা সার্টিফিকেট বানিয়ে চাকরির জন্য তারা জমা করিয়ে থাকে, এই বিষয়ে কি বিধান শরীয়তের একটু বলুন।
মিথ্যা সার্টিফিকেট তৈরি করা কিংবা মিথ্যা কাগজপত্র তৈরি করা এটা জায়েজ নেই। যখন শুরু থেকে এই আমলই জায়েজ নেই তখন চাকরির কথাও এখানে আসবে না। দেখুন, চাকরি যিনি পান তারও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই কাজের কর্তৃপক্ষ আছে, সেই কাজের যে রিকোয়ারমেন্ট রয়েছে, যে শিক্ষা সে শিক্ষাও রয়েছে। এই সব কিছু হলেই তো চাকরি পাওয়া যাবে, না হয় আপনি ধোকার মাধ্যমে কাজ করবেন, মিথ্যা বলে চাকরি নেবেন, ঘুষ দিয়ে চাকরি নেবেন, আর এটা ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। তো এই সমস্ত বিষয়গুলো জায়েজ নেই, এটা গুনাহের কাজ। এই জন্য যদি কেউ মিথ্যা সার্টিফিকেট বানিয়ে নেয়, কাগজপত্র তৈরি করে, তার এই বানানোটাও জায়েজ নেই। এই কাজে যদি তাকে কেউ সহযোগিতা করে তো এই সহযোগিতাও জায়েজ নেই। কুরআনে মাজিদ ফুরকানে হামিদে আমাদেরকে তো এটা ইরশাদ করা হয়েছে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, নেকির কাজে একে অন্যের সহযোগী হয়ে যাও, অর্থাৎ সাহায্য করো, কিন্তু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু গুনাহের কাজে নাফরমানিমূলক কাজসমূহের মধ্যে একেবারেই সহযোগিতা করবে না, আল্লাহকে ভয় করো। তো এই জন্য না মিথ্যা কোনো বিল বানিয়ে দিবে, না মিথ্যা কোনো সার্টিফিকেট জারি করবে, আর না সে মিথ্যার ভিত্তির উপরে পরবর্তীতে চাকরি অর্জন করে। যদি চাকরি যাওয়া কারো ক্ষমতার অন্তর্ভুক্ত হয়ে থাকে তো ওনারও এটা পুরো যাচাই করে নেওয়া উচিত। এইভাবে আপনারা মিথ্যা কাগজপত্র দিয়ে কাউকে চাকরি দিবেন না।
সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন। ওই সকল লোকেরা যারা মিথ্যা সার্টিফিকেট বানিয়ে জমা করিয়ে চাকরি নিয়ে থাকেন, আপনি কতদিন ধোকায় রাখবেন? এক না একদিন আপনার পাকড়াও হবে, আপনি বেজে যাবেন, আপনার কাজের দক্ষতা নেই, তখন কতদিন আপনি প্রতিষ্ঠানকে বোকা বানাবেন? তাই অনুরোধ করব, আপনি যা পারেন, যা আপনার অভিজ্ঞতা দক্ষতা সেটি আপনি নিয়ে অগ্রসর হয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবে। আপনি মিথ্যা সার্টিফিকেট বানিয়ে আপনি চাকরি নিলেন, দেখা গেল এক পর্যায়ে গিয়ে আপনি ধরা খেলেন, তাহলে মান সম্মানও যাবে এবং পরবর্তীতে অন্যান্য কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাই নিরাপত্তা এটার মধ্যেই, যা আপনি কাজ পারেন, যে ডিপার্টের দক্ষতা আপনার কাছে রয়েছে সেটি অ্যাপ্লাই করুন, যদি নেই তাহলে আপনি নিজের ব্যবসা করুন, ছোটোখাটো ব্যবসা নিয়ে বসে যান, আল্লাহ বরকত দান করবে ইনশাআল্লাহ। যদি আপনার ভরসা, আল্লাহর প্রতি আস্থা ভরসা যে আমার রিজিকের মালিক আমার আল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে রিজিক প্রদান করবেন। আর এটি নিশ্চয়তা রয়েছে যে যারা পৃথিবীতে এসেছে তাদের রিজিক আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, সে নিজের যে নির্ধারিত রিজিক এর চাইতে এক দানা বেশিও নয়, এক দানা কমও নয়, সে অবশ্যই সে রিজিক পাবেই পাবে। তাই একটু মেহনত করলে আমাদের নির্ধারিত যে রিজিক রয়েছে আমরা পেয়ে যাব। তাই অনুরোধ করব যে মিথ্যার আশ্রয় না নিয়ে আমরা যেন সত্যতার সাথে এবং নিষ্ঠার সাথে আমার যে দক্ষতা এবং অভিজ্ঞতা সে বিষয়ে যেন আমি যেন খেদমত আঞ্জাম দেই, কাজ করি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুর, আমার নাম মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মাদ্রাসায় প্লেট দিয়ে আবার ফেরত নেওয়া কেমন?
জি, মুফতি সাহেবকে বলবেন এ বিষয়ে। মাদ্রাসায় কোনো কিছু দিয়ে আবার ফেরত নেওয়া এ বিষয়ে কি বলবেন?
মাদ্রাসার জন্য আপনি যে প্লট দিয়েছেন অথবা মাদ্রাসাকে আপনি ওয়াকফ করে দিয়েছেন অথবা কোন শর্তের উপর আপনি দিয়েছেন, কোন শর্ত সাপেক্ষে দান করেছেন, যদি কেউ মাদ্রাসা কিংবা মসজিদকে নিজের সেই প্লট দিয়ে দেয়, প্রথম কথা এটি মনে রাখবেন যে আল্লাহর রাস্তায় কোনো কিছু দিয়ে দিয়েছেন তো দিয়ে দিয়েছেন, সেটা চলে গেছে, মালিকানা থেকেও এটা বের হয়ে যায়, আপনার মালিকানা থেকেও বের হয়ে গেছে, পরবর্তীতে কারো মালিকানাও আসবে না, এটা মসজিদ এবং মাদ্রাসার মালিকানার মধ্যে পৌঁছে গেছে। এখন কোনো ব্যক্তি তো এই ইখতিয়ার রাখে না, চাই সেটা মসজিদ ইন্তেজামিয়া কমিটি হোক না কেন, সেটা আপনাকে মালিকানা উঠিয়ে পুনরায় দিয়ে দিবে, তো এটা জায়েজ নয়। আপনি ওয়াকফ করে দিয়েছেন, মাদ্রাসাকে ওয়াকফ করে দিয়েছেন কিংবা মসজিদকে ওয়াকফ করে দিয়েছেন, তার শর্ত পরিপূর্ণ, তো একেবারে এটা আপনার ওয়াকফ যথার্থ হয়ে গেছে, এখন সেটা বাতিল করতে পারবেন না, সেটা পুনরায় দিতেও পারবেন না আর পুনরায় নিতেও পারবেন না। হ্যাঁ, যদি কেউ ওয়াকফই না করে তখন আমরা আপনাকে জিজ্ঞেস করব আপনি কোন ভিত্তিতে মাদ্রাসা কিংবা মসজিদকে দিয়েছেন, তো তার জন্য তার যে রেহনুমাই হয়েছে সে অনুযায়ী আপনাকে শরী ফয়সালা দেওয়া হবে। কিন্তু বেসিক যে মাসালা সেটা হচ্ছে এটাই, মাদ্রাসাকে ওয়াকফ করেছেন অথবা মসজিদকে ওয়াকফ করেছেন, আর এই ধরনের যে প্লট হয়ে থাকে, জায়গা হয়ে থাকে, যে কারণে এটাকে ওয়াকফ করা হয় সেই জন্য এটাকে ব্যবহার করতে হবে। উদাহরণ, কেউ জায়গা ওয়াকফ করেছেন মাদ্রাসাকে, এই জন্য এটা আমার জায়গা, মাদ্রাসাকে আমি ওয়াকফ করছি, এটার আয় মাদ্রাসার জন্য খরচ হবে, তো সেটার ইনকাম ওই মাদ্রাসার জন্য খরচ করতে হবে। এতে এটা বলা যাবে না যে অন্য কারো সহজতার জন্য এটা দিয়ে দিন, মাদ্রাসার কারি সাহেবকে সহজতার জন্য দিয়ে দিন। অনুরূপভাবে মসজিদের জন্য কেউ ওয়াকফ করল, আর তখনই একই আহকাম এই অনুযায়ী উসুল হবে যে যা মসজিদের জন্য কেউ ওয়াকফ করে দিয়েছেন, তো আপনি যদি তার আয়ের জন্য ওয়াকফ করে দেন তো এটার যে আয় হবে সেটা মসজিদের জন্য খরচ হবে। আর যদি মসজিদের জন্য এই কারণে ওয়াকফ করেছেন, এটা তো করা হয়েছে মসজিদের জন্য ওয়াকফ, কিন্তু এতে ইমাম মুয়াজ্জিন যারা মসজিদের কর্মচারী তারা এখানে ফলভোগ করবেন, তো এই জন্য ওয়াকফ করলে এটার ফলভোগ করাটা এখানে জায়েজ রয়েছে। এখানে আমি বেক্কা কিছুটা স্পষ্ট করে মাসালার সাথে মিলিয়ে নিয়েছি, কিন্তু যে বেসিক মাসালা আপনি জিজ্ঞেস করেছেন, যে জায়গা কিংবা প্লট যদি আপনি ওয়াকফ করে থাকেন আর তারপরে যদি ফেরত চান, এরপরে পুনরায় ফেরত নেওয়াটা তার সুযোগ নেই, না শরীয়তভাবে নেওয়া জায়েজ, আর তার যে ইন্তেজামিয়া তাদেরকেও পুনরায় দেওয়া জায়েজ নেই।
আল্লাহ তাআলা রাস্তায় যখন দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছে, নেওয়ার দরকার কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর উত্তম প্রতিদান দুনিয়া আখিরাতে আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ শহীদ আত্তারি। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার দোকানের সামনে স্টল লাগানো হয়, ওই স্টলের ভাড়া নেওয়া কেমন?
জি মুফতি সাহেব, কী বলবেন এ বিষয়ে? অনেকের দোকান আছে, দোকানের সামনে ফুটপাথ, সেখানে কাউকে অনুমতি দিয়ে দিল দোকান লাগানোর এবং তার ভাড়া সে নিচ্ছে, এমনিভাবে মহল্লার মধ্যেও এক সাইডেও নিয়ে বসে গেল, বা কোনো দোকানের সামনেই কেউ কিছু নিয়ে বসে গেল, এখন দোকানদার তার থেকে ভাড়া নিয়ে থাকে, তাহলে এই বিষয়ে কী বলবেন?
দোকানের সামনে যে জায়গা হয়ে থাকে সেটা তো নর্মাল সাধারণভাবে সরকারি জায়গা, আর রোড রয়েছে সাধারণ, সাধারণের জায়গা পাবলিকের অতিক্রম করার জায়গা, সেটা কোনো এমন জিনিস নয় যেটাকে আপনি নিয়ম অনুসারে ভাড়া দিতে পারেন, না আপনি তার ভাড়া উসুল করতে পারেন। ঠিক আছে, আপনি আপনার দোকানের সামনে যতটুকু আপনার হক পাবেন, আপনি সেখানে আপনার কাস্টমার আসবে, যাবে, যা কিছু সংঘটিত হবে, তো আপনার একটি রাস্তা ক্লিয়ার থাকা দরকার, আপনার সেই অধিকার তো রয়েছে। কিন্তু এটা নয়, আপনার দোকান যতটুকু আপনি ভাড়ার মধ্যে নিয়েছেন সেটাকে আপনি ছেড়ে আপনি সামনের রোডকেও আপনি পরিবেষ্টন করে নেবেন, অথবা অন্য কাউকে আপনি লাগাতে দিলে আপনি বলছেন যে আমি ভাড়া উসুল করব, এটা ভাড়া দেওয়ার মতো কোনো না, এটা আপনার মালিকা নাই, না আপনি এখান থেকে ভাড়া নিতে পারেন, এই জন্য এটার তো অনুমতি নেই। হ্যাঁ, যদি সে আপনার দোকান থেকে কোনো অংশ ব্যবহার করে, উদাহরণস্বরূপ আপনি আপনার দোকানের কোনো একটি অংশ কাউকে দিয়ে দিলেন, অথবা ওনার কোনো বস্তু আপনার দোকানের মধ্যে এসে রাখে আর সেই বস্তুর ভাড়া আপনি নেন, র্যান্ট আপনি নেন, এটা তো ঠিক আছে, সেটা আপনি নিতে পারেন। চাই আপনি দোকানের কোনো পোর্শন বানিয়ে দেয়, দোকানের কোনো কাউন্টার ওনাকে দিয়ে দেয়, তিনি এটাকে ইউজ করেন, এটা ঠিক আছে। কিন্তু এটা হতে পারবে না যে আপনি আপনার দোকানের যে হুদুদ রয়েছে, সীমানা রয়েছে, সেটা তো আপনার ওই এখন রোডের মধ্যে কেউ লাগাচ্ছে, তার ব্যাপারে বললেন যে আপনি ভাড়া নেবেন, তো এটা ভাড়া নেওয়ার হক শরীয়ত সম্মতভাবে আপনার কাছে নেই।
অনেকে এই বিষয়ে উদাসীন, শরীয়তের বিধান জানা কত জরুরি রয়েছে। প্রত্যেকে নিজ দোকানের সামনে মনে করে এই জায়গাটিও আমার, এবং দেখা যায় হরহ অনেকে এরকম ভাড়া দিয়ে থাকে এবং ভাড়া নিয়ে সেটি খেয়েও থাকে। তো মুফতি সাহেব যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, তো সেভাবে আমাদেরকে আমল করা উচিত। যদি বুঝে না আসে, দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে আপনারা যোগাযোগ করুন, বা স্থানীয় কোনো সুন্নি মুফতির কাছে গিয়ে যোগাযোগ করে এই বিষয়ে ফতোয়া নিয়ে তার উপর আমল করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ রবিউল আলী আত্তারি। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সিগারেট খাওয়া কি হারাম?
কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব? অনেকে পান করে থাকে, লেখাও থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরে অনেকে খেয়ে থাকে, তো শরীয়তের কি বিধান রয়েছে, কি বলবেন এ বিষয়ে?
ধূমপান করা হারাম নয়। সাধারণ সিগারেট পান করা, যেটা সাধারণ তামাক অথবা সাধারণ যে সিগারেট ব্যবহৃত হয়, সেটা হারাম নয়। হারাম তো সেটাই হবে যে যেটা পান করার মাধ্যমে আকল ঢেকে যাবে, নেশাগ্রস্ত হয়ে পড়বে, অতঃপর সে নাজায়েস এবং হারামের দিকে মাসালা চলে যাবে। কিন্তু সাধারণ যে সিগারেট রয়েছে, সাধারণ তামাক যেটা সিগারেট হিসেবে পান করা হয়, তো এটা পান করা গুনাহের কাজ নয়। যদিও বা কেননা সিগারেট পান করার কারণে তামাকের স্মেল সৃষ্টি হয়, দুর্গন্ধের সৃষ্টি হয়। তো এখন যদি আপনি নামাজ পড়েন, জিকির আজকার করেন, তাহলে আপনি ভালোভাবে কুলি করে নিন, মেসুয়াক করুন, টুথপেস্ট করুন, যাতে এই গন্ধ চলে যায়। যে দুর্গন্ধ রয়েছে সেটা যেন চলে যায়। তামাকের যে একটি গন্ধ আসে সেটা চলে গেলে অতঃপর আপনি নামাজ আদায় করে নিন। কিন্তু পান করা এটা সর্বোপরি জায়েজ রয়েছে, আর সিগারেটেরও এই হুকুম রয়েছে, হুক্কারও এই হুকুম রয়েছে। হ্যাঁ, এটার মধ্যে যদি কেউ নেশাজাতীয় বস্তু মিলিয়ে নেয় অথবা এমন তামাক ব্যবহার করে যেটা নেশাযুক্ত, তো তখন এটার উপর নাজাইসের হুকুম আসবে। কিন্তু সাধারণ যে বাজারের মধ্যে বিক্রি হয় সাধারণ তামাক, এটা পান করা হয় অথবা সাধারণ সিগারেট যেগুলো পান করা হয়, সেটা সর্বোপরি নেশাজাতীয় হয় না, সেটা পান করা জায়েজ।
যে যারা ধূমপান করে থাকেন, মুফতি সাহেব তিনি বলে দিয়েছেন যে এই বিষয়ে আমাদেরকে বাঁচা উচিত, মুখে দুর্গন্ধ হয়ে যায়, মসজিদে যাওয়া আমাদের জন্য আবার আলাদা একটি হুকুম চলে আসে, দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে মসজিদে প্রবেশ করাই নিষেধ, আর শুধুমাত্র ধোঁয়ার মধ্যে নিজের টাকা খরচ করা, যা শরীরের জন্যও ক্ষতিকর, পরিশেষে দেখা যায় ধূমপানকারী মৃত্যুর মুখে পতিত হয়, অনেকে মারাও যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, তার বডির মধ্যে দুর্বলতা চলে আসে এবং অনেক মুখের দুর্গন্ধও থাকে। যে পাশে যদি কোনো ধূমপানকারী যদি নামাজে দাঁড়িয়ে যায়, তো পাশের লোকেরা সেটি সহ্য করতে পারে না, এত মুখ থেকে দুর্গন্ধ বের হয়। শুধু শুধু আপনি 10 টাকা 15 টাকা 20 টাকা এক একটি সিগারেটের মধ্যে আপনি খরচ করছেন, সারাদিনে দেখা যায় 100-200 টাকা অনেকে ধূমপানের মধ্যে উড়িয়ে দেয়, মাস শেষে দেখা যায় 5-6 হাজার টাকা আমার কোথায় গেল, আবার কোথায় গেল, আপনি ধোঁয়ার মধ্যে উড়িয়ে দিয়েছেন, আর কোথায় গেল। এখন মাথায় হাত দিচ্ছেন যে আমার এত শর্টফল, আমার পারিবারিক খরচ পূরণ হচ্ছে না, পূরণ হবে কিভাবে? আপনি ভাত ডাল রুটি না খেয়ে আপনি ধূমপানে টাকা উড়াচ্ছেন, একদিকে টাকাও আপনার অযথা ব্যয় হচ্ছে, আর অন্যদিকে আপনার পরিবার চলতেও কষ্ট হচ্ছে, আর এদিকে আপনি বিভিন্ন রোগ আপনার মাঝে জমা হচ্ছে, যে একবার এমন বিশাল মাজাল্লা আকৃতি ধারণ করবে যে লক্ষ লক্ষ টাকা দিয়েও আরোগ্য পাওয়া কঠিন হবে। তাই অনুরোধ করব, মুফতি সাহেব নিষেধও করেছেন, আমরা যেন কথা মেনে নিই এবং ধূমপান থেকে নিজেকে নিজের আশেপাশের এলাকায় এবং বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও বিরত রাখি, যাতে করে আমাদের পরিবেশ যেন দূষণ না হয়, আমার কারণে অন্য লোক যেন অসুস্থ না হয়, এই বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা ধূমপান থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংক থেকে লোন নিয়ে কি আমি ঘর বানাতে পারব?
কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব, যে ব্যাংক থেকে লোন নেওয়া এবং বিভিন্ন জায়গায় এই বিষয়ে অনেকে এসে উদ্বুদ্ধ করে যে আপনি আপনার আর্থিক সচ্ছলতা নেই, ব্যাংক থেকে লোন নিয়ে নেন, তো নেওয়া যাবে কি যাবে না, কীভাবে? তো এই যে শরীয়তের যে বিধান সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত বলুন।
ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয় ইসলামী হুকুমতপূর্ণ দেশগুলোর জন্য, এখানে এই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। তো ব্যাংক মুসলমানদের জন্য যে ব্যাংক রয়েছে সেখান থেকেও লোন নেওয়ার এভাবে অনুমতি নেই, তারাও এখানে সুদে লোন দিবে আপনাকে, তারা এভাবেই আপনাকে ধার দিবে যে আপনি আজ এতটুকু নিন, অতঃপর আপনাকে এতটুকু বাড়িয়ে তারপর দিতে হবে। কুল্লু করদিন জাররা মানফিয়াতান ফাহুয়া রেবা, প্রত্যেক ঋণ যা নিজের সাথে লাভ নিয়ে আসে সেটা সুদ, আর এটা হারাম, সেটা নাজায়েজ, সেটা হারাম। তো এই জন্য কখনো সুদের উপরে না কোনো চুক্তি করবেন, না কোনো সুদের কাজ করবেন, না কোনো সুদি টাকা নিবেন, না এমন টাকা দ্বারা আপনি ঘর ইত্যাদির জন্য এমন টাকা আপনি নিতে পারবেন। তো সুদি ঋণ নেওয়ার এ ধরনের অনুমতি নেই,
নিষেধ করা হয়েছে। সুদ মুক্ত ঋণ পাওয়া কঠিন, তো আমরা সুদযুক্ত ঋণ থেকে বিরত থাকি। অনেকে লোভে পড়ে যে ঋণ নিয়ে নিই, বাড়ি বানিয়ে নিব, বাসা বানিয়ে নিব, নিজের উঠানে ঘর উঠিয়ে নিব, বা ব্যবসা নিয়ে বসে যাব, পরিশেষে দেখা যায় সব বিটে বাড়ি সব কিছু শেষ হয়ে যায়, ওই সুদের সুদ আদায় করতে 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 যা ছিল পৈতৃক সম্পত্তি সব কিছু হাতছাড়া হয়ে রাস্তার ফকির হয়ে যায়। তাই আমরা সুদ থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি এবং অন্যকে বাঁচাই, এর মধ্যে কোনো বরকত নেই, ধ্বংস আর ধ্বংস রয়েছে। একটু যদি ধৈর্য ধারণ করে নিই, আর ধৈর্য ধারণ করে যদি আমি নিজেকে মানিয়ে আমি হালাল পথের দিকে যদি অগ্রসর হই, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা আমার যে বিপদ আপদ বা অভাব অনটন রয়েছে দেখবেন একদিন সেটি চলে যাবে। কোনো মতেই আমরা যেন হারামের পথ বেছে না নিই, অন্যথায় ধ্বংস আর ধ্বংস রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মুসলমান ভাই বোনদেরকে হেফাজতে রাখুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ ফাহাদ। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, চুরি করা মোবাইল কি ক্রয় করা যাবে?
কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব, যে যদি জানা থাকে যে চুরির মোবাইল তাহলে ক্রয় করা কেমন, কি বলবেন এই বিষয়ে?
চুরিকৃত বস্তু ক্রয় করা, যদি এটা ইয়াকিন হয় যে এটা চুরিকৃত মাল, অথবা প্রবল ধারণা যেটা চুরিকৃত, তখন তো ক্রয় করা জায়েজ নেই। তার কাছ থেকেও ক্রয় করা এটা জায়েজ নেই যখন আপনার জানা আছে এটা চুরাইকৃত বস্তু। কেননা সামনের ব্যক্তি যিনি চুরি করেছেন অথবা চুরাইকৃত উনি কারো থেকে ক্রয় করেছেন, তো সেই বস্তু মালিকানায় আসে না, যেটা মালিকানায় আসে না সেটা বিক্রিও করা যায় না, সেটাকে বিক্রি করতে পারবেন না। উদাহরণস্বরূপ, কেউ কারো মোবাইল চুরি করেছেন, এখন সে গিয়ে দোকানিকে বিক্রি করে দিল মোবাইল, দোকানদার যদি বা টাকা দিয়ে ক্রয় করে নিয়েছেন, কিন্তু এখন দোকানদারও সেই মোবাইলের মালিক হতে পারেনি, সেটার মালিক নয়। এখন সে এটার মালিক না হলে তাহলে সেটাকে কিভাবে বিক্রি করবে? এটা পরে বিক্রি করাও জায়েজ নেই। তো যদি আপনার এটা জানা থাকে এবং এটা যথার্থ জানা থাকে যেটা চুরির, অথবা অখাদ্য ধারণা যে এটা চুরির মাল, তখন তো এটা তার কাছ থেকে নেওয়া জায়েজ নেই। আর যদি সন্দেহ থাকে সেখান থেকে বেঁচে থাকুন, তার কাছ থেকে একেবারে ক্রয় করবেন না। যদি আপনার ইয়াকিন না থাকে, না অকাঠ্য ধারণা, না কোনো ইঙ্গিত থাকে, না আপনি কারো থেকে এটা ক্রয় করে নিয়েছেন, তখন আপনার উপর কোনো গুনাহ হবে না। কিন্তু পরবর্তীতে যদি এটা জানা যায় যে এটা চোরাইকৃত মাল, তো তখনও আপনার আসল মালিককে ফিরিয়ে দেওয়া এটা জরুরি হবে। আপনি এটা বলতে পারবেন না যে আমি তো টাকা দিয়ে ক্রয় করেছি, আমি আসল মালিককে কেন দিব? না, কেননা টাকার মাধ্যমে সে আপনার সাথে ধোঁকাবাজি করেছে, আপনি যদি তার আসল মালিককে আপনি পেয়ে যান, সেক্ষেত্রে শরীয়তের যে মূল মাসালা রয়েছে তার উপর আপনাকে আমল করতে হবে। সেই বস্তু আপনার জন্য ব্যবহার করা তখন জায়েজ হবে না। হ্যাঁ, যার প্রতি ধোকা হয়েছে আর তাকে আপনি ক্রয় করেছেন, সেই টাকা আপনি চাইলে তার কাছ থেকে পুনরায় নিতে পারেন, এটা একেবারে আপনার জন্য রাইট রয়েছে। কিন্তু চুরির বিষয়টি যদি একেবারে স্পষ্ট হয়ে যায় যে জিনিসটা চুরির, সেক্ষেত্রে আপনি ব্যবহার করাটা জায়েজ হবে না।
আল্লাহ হেফাজতে রাখুক, চুরির জিনিস ক্রয় করা পরিশেষে দেখা যায় যে বিপদে আপনিও পতিত হলেন, টাকাও গেল, আর এদিকে মামলা মোকদ্দমা এবং জেলের হাজতও আপনার ভোগ হলো। এই বিষয় থেকে আমাদেরকে বাঁচা উচিত। টাকা দিয়ে যদি কিনতে হয়, ফ্রেশ মাল, ফ্রেশ জিনিসপত্র, মোবাইল যেন আমরা কিনি, তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা অন্যান্য সমস্যা থেকে নিরাপদ থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষের দিকে আমরা মাশাআল্লাহ এই পর্বে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, অনেকে আমাদেরকে কল করেছেন, তবে সংক্ষিপ্ত সময় বেঁধে দেওয়া হয়েছে অনুষ্ঠানের জন্য। আমরা জানি যে প্রত্যেক অনুষ্ঠানের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের সময় একেবারে শেষের দিকে, তাই অনুরোধ করব যারাই আমাদের সাথে ছিলেন, অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, অনুরোধ করব পরবর্তী পর্ব দেখার জন্য। এবং এর মাঝে আরেকটি অনুরোধ, সেটি হচ্ছে আপনারা অবশ্যই আমাদেরকে কল করুন। টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা আমাদেরকে কল সেন্টারে কল করে নিজের শরীয়তে যে কোনো বিধিবিধান জানার জন্য প্রশ্ন রেকর্ড করিয়ে দিন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করে প্রশ্ন করে আমাদেরকে পাঠাতে পারেন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী পর্বে আপনার পাঠানো প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। যারাই আমাদের সাথে ছিলেন, বিশেষ করে মুফতি সাহেব, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, এবং যারাই এই অনুষ্ঠান দেখেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়া আখেরাতে বরকত দান করুক। সময় হয়েছে বিদায় নেওয়ার, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।